ભરત આશ્રમી
તમાર પાર્પદ ને સેવા છાડા આર અમે કિછુ ચાહી કોનો જિનસે ના માત્ર પ્રિય છે કેવલ માત્ર તમાર પાર્પદ ને સેવા એ જન બોલચેન
શ્યામ સુંદર શિખંડ શેખર સ્મેરહાસ મુરલી મનોહર રાધિકા રસિક મંગ કૃપા નિધે સ્વપ્રિયા ચરણ કિં કરી ગુરુ કૃષ્ણ સેનો જતિ પ્રાર્થના દિલ પર છે તે એટ હે શ્યામ સુંદર શિખંડ શેખર શિખંડ મને મોર પંખ યુક્ત શિખંડ શેખર મુરલી મનોહર રાધિકા રસી માં કૃપાનિધે હે કૃપાનિધિ અમાકે તુમ તુમાર પ્રિયાર દાસી કરે દો અથે જત રકમের જે আমাদের পরমার্থের চরম হচ্ছে কি শ্রীমতী রাধিকার দাসী হচ্ছে চরম আমাদের এ থেকে আর বড় কোনো জগতে নেই এই জন্য রূপমঞ্জরী প্রভুপাদ বলেছেন না রূপমঞ্জরী চরণ ধুলি হচ্ছে আমাদের জীবনের একমাত্র জীবাতি এই চরম মঙ্গল লাভ হয়ে যাবে এইসবগুলি কথা যদি আমরা শ্রবণ করি সর্বক্ষণ ভগবত কথা সর্বক্ষণ ভগবত কথা ছেড়ে আর কোনো জিনিস হৃদয়তে নিয়ে আসতে হবে না ভগবানের পূজ্য বুদ্ধি ভগবত কথা ভগবত যারা ভগবান ভগবানের ভক্ত অথবা ভগবান তাহার যে প্রতি পূজ্য বৃদ্ধি আর স্তব আদি দ্বারা নিজের স্বরূপ জ্ঞানের অভিব্যক্তি যেরকম হয় রঘুনাথ দাস গোস্বামী বিলাপ কুসুমাঞ্জলি ইত্যাদিতে বলেছে চৈতন্য চৈতামিত পড়লেই এইসবগুলি বুঝতে পারে এই নিজ স্বরূপের অভিব্যক্তি আদরে সহিত পূজা সাষ্টাঙ্গ প্রণতি ঠাকুরকে গুরুকে বৈষ্ণবকে ভগবত ভক্তগণের অধিকতর পূজা ভগবানের যা পূজা তা থেকে ভগবত ভক্তগণের বেশি পূজা পূজা মানে প্রতিবিধান ভগবানের পরে হবে ভগবানের কথা যারা শোনাচ্ছে ভগবানের দিকে আমাদেরকে আকৃষ্ট করছে ভগবানের অপেক্ষাও তাহাদের প্রতি অধিকতর হবে প্রীতি সকল প্রাণী মাত্রকে এই ভগবানের সেবন সম্বন্ধ যুক্ত সমস্ত প্রাণী যা কিছু আছে এই জগতে ভগবানের সঙ্গে সেবা সেব্য সেবক ভাব যুক্ত এইটা যদি ভাব এসে যায় তাহলে আর কারোর সঙ্গে কোনো বিরোধিতাই থাকে না এইটি আমাদের আসছে না প্রহ্লাদ মহারাজ সবসময় সমস্ত প্রাণীর মধ্যে ভগবত ভাব দর্শন করছেন আমার ভগবানের প্রতি যে ভাব ওদেরও তাই সেরকমের ভাব এই জন্য তার পিতা প্রতিও শত্রুতা বুদ্ধি আসলো না পিতা তাকে মারবার জন্য হাজার হাজার বার চেষ্টা করেছেন আগুনেতে জ্বালাইবার তলবার দ্বারা গলা কেটে দেবে অসুর দ্বারা মারাবে সাপ দ্বারা কাটাবে বিষ দিবে আগুনের মধ্যে পুড়িয়ে দিবে পর্বত থেকে ফেলে দিবে সমুদ্রের মধ্যে ডুবিয়ে দিবে কিন্তু তিনি কোনোদিন তাকে শত্রু ভাবেতে দেখেন হরিদাস ঠাকুরকে বাইশ বাজারে মারা হচ্ছে তিনি বলছেন যে এদের মঙ্গল হোক হে প্রভু এদেরকে ক্ষমা করে দেন সাধারণ কথা নয় এটা হরিভজন যারা করবে না তারা এইসবগুলি ধারণাই করতে পারবে না এই জন্য বলছেন যে সে ভগবানের সঙ্গে সমস্ত প্রাণীগণকে দেখবে তাহলে আর কহারও প্রতি দ্বেষ বুদ্ধি ইত্যাদি থাকবে প্রাণী মাত্রে সম্মান দিবে জানি কৃষ্ণ হ্যাঁ জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ এইসব শাস্ত্রের কথা থাকবে না আমরা জীবনে তো কিছু আচরণ করবো কিছু কিছু তো যদি হরি কথা আমাদের সবসময় চিত্ত না যদি থাকে হরি নামেতে না থাকে তাহলে এইসবগুলি আসবে আর যদি হরি কথা সবসময় থাকে ভগবৎ চিন্তন থাকে সবসময় প্রণাম ইত্যাদি আমরা ঠাকুর করি বৈষ্ণব ধর্মের এই ভাব দেখি তাহলে এইসবগুলি দূর আনে আসে হয়ে যাবে এই রূপ বিচার উপস্থিত হলেই সাধন ভক্তির ফল অচিরেই উৎপন্ন হবে তাহলে সাধন ভক্তির ফল কি ভাবভক্তি যারা সাধন করছেন আমরা কিছু কিছু হরিনাম করছি কিছু সেবাও করছি কিন্তু সাধন ভক্তির ফলটা কি ভাবভক্তি এই উদ্দেশ্য না করে সাধন করছে তখন তাকে সাধন ভক্ত বলা হবে না সাধন ভক্তি বলা হবে না যতদিন না ভাবকে লক্ষ্য করে করে একটি লোক পড়ালেখা করছে মনে করে যে ম্যাট্রিক ক্লাসেতে আছে পড়ছে কিন্তু আমি পরীক্ষাতে পাশ হয়ে যাব এইটি যদি না থাকে তাহলে ও পড়াবার মূল্যে কী আছে তাহলে আমাদের সঙ্গে তো একটা লোক ছিল আমাদের গ্রামের বারো বছর ম্যাট্রিকেতে ফেল করলো বারো বছর আর উদ্যম ছাড়ে না আগে যে আমি পরীক্ষা দিবই
বাবা ধনী লোক, তারপরে সেটি পাশ করলো কিনা আমি জানি, কিন্তু 12 বছর যখন পর্যন্ত আমি ঘরে ছিলাম দেখি যে সে পাশ করতে পারে। তো যদি পাশ করবার উদ্দেশ্যে যদি থাকে তাহলে তো তাহলে আমার সাধন ভক্তির দ্বারা ভাব ভক্তি আসে। ভাব ভক্তি আসলে কি হবে লক্ষণ? শান্তির ব্যক্ত কাল অত্যং বিরক্তির মান শূন্যতা আশা বন্ধ সমত কণ্ঠা নাম গানে সদা রুচি আসক্তি তদ্গুণাখ্যানে প্রতি তদস্তি স্থলে ইত্যাদি ভাবাসুর্যাত ভাবাঙ্কুরে জানে। ওই ভাব অঙ্কুর হয়েছে অভিমাত্র, প্রস্ফুটিত হয় না, অঙ্কুর হয়েছে, তাহাদেরই ওই লক্ষণ অব্যর্থ কাল লক্ষণ বিরক্তি মান শূন্যতা। ক্ষোভের চিত্ত ক্ষোভের কারণে উপস্থিত হয়েছে হবে না, নিরন্তর হরি নাম কীর্তন। ওই ঠাকুরের যেখানে স্থান বৃন্দাবন নবদ্বীপ ক্ষেত্রমণ্ডল ইত্যাদি ওই সঙ্গে বস্তিতে প্রীতি লাগবে, ওখানে বাস হরিকথা তো একেবারে উৎফুল্ল হবে, হরিকথা শ্রবণ করলে একেবারেতে আনন্দিত হবে। এই সবগুলি হচ্ছে লক্ষণ, আবি আবি অঙ্কুর হয়েছে। এই জন্য সাধন ভক্তি যখন করছি আমরা তখন বৃথাই আমাদের যাবে, এই জন্য লক্ষ্য করতে হবে যে সে আমার ভাব ভক্তি হবে কিনা, এই জন্য ভাব ভক্তিকে লক্ষ্য করে দিয়ে ভজন করে। এই জন্য সাধক আমাদেরকে বলা হয়নি, সাধক কাকে বলা হয়েছে? ভিল্ল মঙ্গল আর ওই পেছেন তাহাদেরকে বলা হয়েছে সাধক। আবার প্রেমের সাধক কাকে বলা হবে? যারা প্রেমা ভক্তিকে লক্ষ্য করে দিয়ে ভাবেতে এসেছেন, ভাব থেকে আবার প্রেমের দিকে যাবে। আমরা যদি এই সবগুলি লক্ষ্য রাখি তাহলে তো আমরা পরমার্থ রাজনীতি যাব। তাহাদের জন্য কোনো নিয়ম কানুন থাকবে কি? ওদের জন্য কোনো নিয়ম কানুন নাই, নিয়ম হচ্ছে আর কানুন কিসের জন্য? ডাকাত চোর বদমাশ এদের জন্য। যদি সকলেই নিয়ম কানুন পালন করে উপরে যদি চলে গেছে তাহাদের জন্য নিয়ম কানুন, যে সবসময় গুরু সেবাই করছে তাদের জন্য নিয়ম কানুন, ওদের জন্য তো না। যারা করে না বেটারা তাদের জন্য চোর চোরটা অমুক তমুক ওদের জন্য শাস্তি এই সবগুলি কানুন ইত্যাদি হোক, তাহাদের বিরুদ্ধে কোর্টেতে ফাঁসলা ইত্যাদি হোক। এই জন্য বলছেন যে এই বিচার উপস্থিত হয়ে সাধন ভক্তি ফল অচিরাতে মানে খুব শীঘ্রই হবে। আমরা সবসময় এটা লক্ষ্য করব, কালকে আমার ভক্তি কত দূর ছিল আজকে কত দূর হয়েছে, আজকে কোনো অপরাধ করলাম তো না, আমার ভক্তি তো স্ট্যাগনেন্ট হয়ে যাচ্ছে কেন? আমি কোনো জড় বস্তুর কোনো অভিলাষা করছি নাকি? আমি যে করছি তা কৃষ্ণের জন্য ঠিক ঠিক, গুরুর জন্য বৈষ্ণবের জন্য ঠিক ঠিক হচ্ছে কিনা? প্রতিনিয়ত এই সবগুলি বিচার করবে তখন জড় বিচার নিজে থেকে দূর হয়ে যাবে। সাধন ভক্তি পর্যায়ে জাতীয় লৌকিক ও বৈদিক কার্য হরি গুণানুবর্ণন ভগবানের তে সমস্ত কর্মার্পণ ভগবত প্রীতির জন্য তাহার অপ্রীতিকর কর্ম প্রত্যাগ এই সবগুলি সাধন। সাধন যখন সাধন অবস্থাতে আছে তখন কি করবে? সাধন ভক্তি পর্যায়ে অর্থাৎ এই অবস্থাতে যখন সাধন অবস্থাতে আছে তখন লৌকিক এন্ড বৈদিক কার্য হরি সেবার অনুকূল যে আছে সেই সব করবে। কিসের জন্য? জীবন নির্বাহের জন্য। এটি আমাদের লক্ষ্য নয় জীবনে, জীবন ধারণ করতে গেলে এইগুলি প্রয়োজন আছে। এই জন্য যত অল্প হয় অল্প থেকে অল্প এই অনুকূলগুলিকে লৌকিক এবং বৈদিক ক্রিয়া মধ্যে আমার ভজনের অনুকূল কতগুলিকে স্বীকার করবো যাতে জীবন নির্বাহ হয়, আর তারপরে ভজন সাধন করবে ওই সময়তে হরি গুণানুবর্ণন সবসময় হরি কথা বর্ণন ভগবানেতে সমস্ত কর্ম অর্পণ। এটা আরও যারা নিচে আছে তাহলে কর্ম অর্পণ এটা শুদ্ধা ভক্তি নয় তথাপি করবে, আর যারা কর্মার্পণ উপরে যে নিজেকে অর্পণ করে দিয়েছেন তারা ভক্তি রাজ্যের মধ্যে প্রবেশ, অর্পণ করবার তখন প্রয়োজন হয় না। বলছেন কর্মার্পণ ভক্তি নয়, কর্মার্পণ হচ্ছে সব কি আরোপ সিদ্ধা, এটা শুদ্ধা ভক্তি নয়। তুমি কোন জিনিসটাকে অর্পণ করবে দান করবে? তুমি মালিক, পিতার সম্পত্তিতে আমি পিতা বিবেচে আছেন, পিতাকে আমি দান করবো কি ওই সম্পত্তি নয় যে পিতা দে তোমাকে এই কাপড় আর এই 5টি টাকা দান করলাম আপনাকে? এটা হবে না, বাহির লোকে করতে পারে। আমার সম্পত্তি, আমার তো কোনো সম্পত্তি নেই, আমি তো ভগবানকে সব কিছু অর্পণ করে দিয়েছি গুরুদেবকে, এইখানেতে সেবা হবে। এই যে অর্পণটা ভক্তি নয়, এটি পুনসার্পিতা বিষ্ণু চে ভবলক্ষণ কি নবলক্ষণ, এটি পুনসার্পিতা, পুনসা মানে ভগবানের, ভগবানের বদলেতে আপনি প্রতিনিধি প্রথম রূপেতে আপনি গুরুদেব, গুরুদেবেতে অর্পণ করবে, তারপরে ভগবানের প্রতি, ভগবানের প্রতি আত্মনিবেদন শেষে হবে, প্রথমে গুরুতে আত্মনিবেদন করবে, তারপরে ভগবানের প্রতি আত্ম, যদি এইটা হয় তাহলে ভক্তি হবে, অন্যথা ভক্তি হবে না। আর ভগবানের যত অপ্রীতিকর, গুরুদেবের যতগুলি অপ্রীতিকর কার্য ওই সবগুলিকে প্রত্যাগ। গুরু মানে কি? কোনো লৌকিক তাহার অভিলাষা নাই, কোনো রকম লোক অভিলাষা নাই তাহার, কৃষ্ণকে কিরকম প্রতিবিধান করতে পারে এইরকম ভাবে সম্পূর্ণরূপে যদি হয় তাহলে সে হচ্ছে সবগুরু। অতএব এখানে বলছেন যে সে ওই গুরুদেবের এবং সেই ভগবানের অপ্রীতিকর কার্য কোনো কিছু করবে না, অর্থাৎ ভোগের উদ্দেশ্যে ধাবিত না হইয়া ভগবত প্রীতির জন্য জীবের সুখ ভোগ প্রত্যাগ করবে, আমার যত রকমের সুখ ভোগ সব প্রত্যাগ করবে, ভালো করবো, ভালো খাবো, ভালো আমার প্রতিষ্ঠা, অমুক তমুক এইসব। আর ভগবত উদ্দেশ্যেতে যজ্ঞ ব্রত, যজ্ঞ মানে কি বলবেন, যজ্ঞ ব্রত তপ জপ হোম দান এবং বৈদিক লৌকিক কার্যসমূহ সম্পাদিত হইলেই জীবের আত্মবৃত্তিতে কেবল ভক্তি উদিত হবে। এখানে বললেন যে সে ব্রত মানে একাদশী ব্রত ইত্যাদি, জন্মাষ্টমী ব্রত ইত্যাদি, একাদশীতে নির্জলা, এগুলি হচ্ছে তপ, জপ মানে নিয়মিত সংখ্যা রেখে ভগবান নাম 1 লাখ, অথবা প্রভুপাদ শোনা যায় যে সে কত কোটি যজ্ঞ যজ্ঞ করেছেন, কি হরিদাস ঠাকুরের শোনা যায়, এইরকম হতে নিয়মিত নির্ধারিত রূপেতে আমি 1 লাখ হরিনাম করেই কিছু করব, আমি 50,000 নাম করেই অন্ন জল গ্রহণ করব, এইটা বলে নির্বন্ধ, এইটা জপ। হোম মানে ভগবত অর্থেতে হোম মানে কি, যা কিছু আছে যেরকম আগ্নেতে ঘি সোহা সোহা বলা হয়, সোহা মানে কি, স্ব মানে নিজেকে, হা মানে অর্পণ করা, আমি নিজেকে কৃষ্ণকে অর্পণ করলাম, এই হচ্ছে হোম। এই আগুনিতে সোহা করে দিলাম আমার নিজে কিছু না, তাহলে ও সোহা টোহার কোনো মূল্য নেই, এই অত তো করা হচ্ছে কি হয় যজ্ঞ, এই জন্যে এই আত্মসমর্পণকে বলছে এখানেতে হোম করবে। দান মানে বৈষ্ণবের প্রতিবিধানের জন্য তাহাকে দেওয়া, ওখানে দান মানে যে আমি সংকল্প করছি এর ফল আমি পাবো তা নয়, আমার যা কিছু আছে হরিগুরু বৈষ্ণবের সেবাতে নিযুক্ত করাই এখানেতে দান। বৈদিক এবং লৌকিক কার্যসমূহ সব ভগবত প্রতি উদ্দেশ্যেতে সাধিত হইলে ক্রমশ জীবের আত্মবৃত্তিতে কেবলা ভক্তি উদিত হবে। কেবলা ভক্তি মানে কৃষ্ণের প্রতি কেবল মাত্র, আর কৃষ্ণের প্রীতি বিধানের জন্য, এবং কেবলার মধ্যে আবার 5টি যদি ভক্তি, যেরকম হতে যুধিষ্ঠির মহারাজ, যুধিষ্ঠির মানে দাস্য সখ্য এবং বাৎসল্য, এটা সংকুলা হয়ে গেল, কেবলা হলো না, ভীমের হচ্ছে দাস্য এবং সখ্য, এটি হয়ে যাচ্ছে সংকুলা সম্মিশ্রা, শুদ্ধ হলো না, যশোদা মায়ের শুদ্ধ হচ্ছে বাৎসল্য, নন্দবাবার শুদ্ধ হচ্ছে দাস বাৎসল্য, সখাগণের শুদ্ধ হচ্ছে, গোপীগণের একেবারে শুদ্ধ কেবলার কেবলার হয়ে যাচ্ছে। এই সবগুলি লক্ষ্য রাখে ভগবত কথা করতে করতে শুনতে শুনতে একটা প্রতি তাহার রুচি যাবে, তখন তাকে বলবে লোভ, এই লোভটা হওয়া জন্ম সার্থক, যদি লোভটাই জন্মেতে উৎপন্ন যদি হলো তাহলে জীবন সার্থক হয়ে যাবে। অনাত্মচেষ্টাগুলি, অনাত্মচেষ্টা খাওয়া দাওয়া শরীর রক্ষা ইত্যাদি যা কিছু অনাত্মচেষ্টা জড় বিশেষ, এই অনাত্মচেষ্টাগুলি ভগবত উদ্দেশ্যেতে বিহিত হইলে এই অনাত্মচেষ্টাটাও দন্ত ধামন করছি নিজের জন্য না করে, সকালবেলা উঠে দন্ত ধামন করে শুদ্ধ হয়ে ভগবত পূজা করবো, গুরু সেবা করবো, তাহলে ওটা ভক্তি হয়ে যাবে আর এটা অনাত্ম হয়ে যাবে, হইলে জীবের কর্তৃত্বাভিমানের অবসর লাভ হবে, তখন আমি কর্তা এই ভাব থাকে না, তখন কৃষ্ণের সেবক অভিমান হয়, সর্বতোভাবে ভগবানের শরণাগত হইলে এই মনুষ্য ভক্তিমান হয়, শরণাগত যদি হয় তাহলেই ভক্তি হয়। আত্মনিবেদন প্রভাবে জীবের অন্য কোনো কৃত্য অবশিষ্ট থাকে না। যদি আত্মনিবেদন ভগবানের প্রতি হয়, ভক্তি যদি হয়, তাহলে আর জীবের কোনো কৃত্য থাকতে পারে না, সব তাহার সম্পন্ন হয়ে যাবে। এইরকম হতে আমরা মঠে জীবনেতে এসে যেন এই সবগুলি করতে পারি, এইটি আমাদের ধন সম্পত্তি জীবনের যা কিছু এইটি, এইটি যদি অগ্রসর আমরা এইভাবে গ্রহণ করে চলি তাহলে আমাদের কিছু ভক্তি হবে, আর নাই তা এই বাঘ বিতণ্ডা বা এই জড় বস্তু নিয়েই আমরা মরব। বঞ্চা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাম পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো। ভক্ত তাহাদের প্রতি তাহাদের কিরকম, তাহলে এমনকি গুরু সম্বন্ধে তিনি বলেছেন যেটি মানে ভগবান থেকে কম গুরুদেবকে দেখবে না, যথা দেবে যথা যশ দেবে পরাভক্তি যথা দেবে তথা গুরু এইসবগুলিকে মনে রাখতে হবে সপ্তমে। যদি ভগবানের অপেক্ষাও ভক্তগণের আদর করতে হবে বেশি, তার প্রতি ভক্তি থাকবে। আচ্ছা এইটি যে ভক্ত একটা না দুটা না কাকে বলা, এইটা বলা হয়েছে আর যে ভক্ত ভগবানের প্রতি যে অর্থ তার মধ্যে গুরুদেব হচ্ছেন সবচেয়ে, এটা ঠিক, কিন্তু উনার ক্যাটাগরিতেও যদি থাকে তো সব লোকরা ওই রকম হয়ে মেনে চেষ্টা করছেন। এই জন্য বলছেন অব্যাধিকা মত সন্তোষ বিশেষ জ্ঞাতা মত পূজা, আমার এতে প্রীতি হবে, এইটা জ্ঞান করবে যে আমি ভক্তের যদি ভগবানের ভক্তের আমি পূজা করি তাহলে ভগবানের অপেক্ষাও আমার নিজে থেকে যে পূজা হবে তার অপেক্ষাও বেশি পূজা হয়ে যাবে, প্রতিবিধান হয়ে যাবে যদি ভক্তগণের হয়। যদি কৃষ্ণকে পূজা করছে কে কর্ণ, কৃষ্ণের পূজা করছে বলেছে আপনি ভগবানের কাছে, আরও কতগুলি লোক আছে কিন্তু পাণ্ডবগণকে আদর করে না, দ্রৌপদীকে উপরে সে অত্যাচার করছে, ভগবান তাহার উপরে প্রসন্ন ওই রকম হয় গুরুদেব ঘরের ভিতরে, গুরুদেব যাহারা প্রিয় গুরু অপেক্ষা তাদের যদি কেউ সন্তোষ বিধান করে যদি করে তাহলে আর কিসের জন্য আমার গুরুদেব প্রসন্ন হবে, এইটা কিন্তু ঠিক থাকবে। এই ব্যক্তিকে আমি যদি আদর করি আমার গুরুদেব আমার প্রতি বেশি প্রসন্ন, এই ভাবনা করে যদি তাহাকে যদি সেবা করে তাহলে গুরুদেব প্রসন্ন, এইরকম হয় ভগবানের সম্পর্ক। তারপরে বলছেন আদর পরিচর্যায়াং সর্বাঙ্গৈভি অভিবন্দনম সর্ব অঙ্গের দ্বারা অভিবাদন অর্থাৎ সস্তান শরণতি মদর্থে মৎসেবার্থে যতগুলি ক্রিয়া আছে লৌকিকী বৈদিকী বাপ ক্রিয়া ক্রিয়তে বলে হরি সেবা নৈকুল্যে ও সা কার্যা ভক্তি যা কিছু ক্রিয়া, এমনকি তিনি বলছেন যে আমি তন্ত্রধামন করছি এটি হয়তো কর্ম হবে আর ভক্তিও হতে পারে, যখন নিজের জন্য দন্তধামন করছি তাহলে এটা কর্ম হয়ে যাবে, আর যদি আমি গুরু সেবা করবো ভগবানের সেবা করবো এই জন্য আমার পবিত্র হয়ে আয় এইসবগুলি করা উচিত তখন এটা ভক্তি হয়ে যাবে, এখানটা হয়েছে ঠিক আছে। এইরকম হয় প্রত্যেক ক্রিয়া জানব, প্রথমে গুরু থেকে আরম্ভ করো, আমার এই ক্রিয়া দ্বারা গুরু প্রসন্ন হবেন ওই ক্রিয়াগুলি করবো, আর যাতে আমার গুরুদেব প্রসন্ন না হন সেটি করবো না, তারপরে ওইটাকে ভগবানের প্রতি নিয়ে আসো, তিনি কারণ প্রত্যক্ষ গুরু প্রত্যক্ষ ভগবান তো গুরুদেব, তিনি হচ্ছেন বিষয় ভগবান আর তিনি হচ্ছেন আশ্রয়জাতীয় ভগবান, এখন ওইটাকে ভগবানের প্রতি প্রয়োজন, যা আমি কিছু করছি এই ক্রিয়াকলাপ ঘুমাচ্ছি কিসের জন্য, শুয়ে উঠে আবার খুব উৎসাহের সঙ্গে ভগবানের গুরুদেবের বৈষ্ণবদের সেবা করে, আমি যে কোনো ক্রিয়াকলাপ করছি এটা বিচার করে নিবা আগে, এটার দ্বারা গুরুদেব প্রসন্ন, আমি একটা রাগছি রাগের দ্বারা ভগবান গুরুদেব আর বৈষ্ণবরা প্রসন্ন হচ্ছে তাহলে ওটা রাগটা ভালো, মত কি আছে না মন নিমিত্তম কৃতম পাপম অপি ধর্মায়ক, এটা কে করবে? সাধারণ লোকের জন্য বলা হয় না, ওই রকম যাদের জ্ঞান আছে তারা উত্তর করবে। যেরকম অর্জুন অন্য অন্য সব আছে, ওটা উত্তম ভাগবত আছে, সাধারণ এই কনিষ্ঠ অধিকারী এইসবগুলি করতে পারে। এই জন্য মন নিমিত্তম কৃতম পাপ যদি ধর্ম করে, এই জন্য প্রত্যেকটি ক্রিয়া আমরা যা কিছু কর্ম দেখো, যে সেটা গুরু বৈষ্ণব ভগবান প্রসন্ন হচ্ছেন কিনা, তাহলে ভগবত ভক্তি। এমন সময় কখন কখন আমরা রেগে গিয়ে এমনকি ভগবত ভক্তিকে জলাঞ্জলি দিয়ে, এই জন্য সবসময় চিত্তে স্থির করে দিয়ে বিচার করে ভক্তির মধ্যে প্রবেশ করবার আমাদের দরকার। বচসা মদর্থে মদীয় যাত্রা উৎসব অর্থে, এখানে বলছেন পত্যজ্ঞা মদভক্ত মদার্থে অঙ্গ চেষ্টা, বলছেন যে আমার অর্থে সর্বত্যাগ, মানে কি আমার প্রীতির জন্য গুরুকে বৈষ্ণবগণকে অর্থপ্রত্যাগ, আমার অর্থ তার ত্যাগ হচ্ছে। কী জন্য ত্যাগ হচ্ছে? গুরু বৈষ্ণব সেবার জন্য আমি দিচ্ছি। হ্যাঁ, যদি গুরুদেবের জন্য করে দিচ্ছে উনার নাম দিয়ে, তাহলে কোনো হবে না। আর যদি নিজের জন্য নিজের স্বার্থের জন্য ভবিষ্যৎ চিন্তা করে, তাহলে এই হচ্ছে যে ভক্তি দিন। হ্যাঁ, ওটা উদ্দেশ্যের উপর নির্ভর করছে। উদ্দেশ্য যদি খারাপ হয় তাহলে তো খারাপ, উদ্দেশ্য যদি সৎ আছে তো ঠিক আছে। মদার্থে অর্থাৎ বলছেন যে আমার জন্য গুরু বৈষ্ণবকে দেওয়া যা কিছু, অথবা যতবা ভজন বিরোধী না অর্থ, ভজন বিরোধী যে অর্থ এটাকে প্রত্যাগ করে, সংগ্রহ প্রত্যাগ করে, দেওয়াও এইসবগুলিকে নিজে ভগবত অর্থে যে যা কিছু করবে ভগবত আর গুরু বৈষ্ণব, গুরুও সেই রকম হওয়ার, গুরু যদি ওই রকম না হন তাহলে ও দুজনই প্রশ্ন। তারপরে মই অর্পণ চ মনস সর্বকাম বিগর্জন, যা কাছে যা কিছু কাম আছে সবগুলিকে একেবারে দূর করে, কিসের জন্য? ভগবত অর্থ। যে বলে আছে দুটি, ভগবানের প্রতিবিধানের জন্য সব কিছু গ্রহণ আর সব কিছু প্রত্যাগ, অখিল অখিল চেষ্টাপরায়ণ, কৃষ্ণার্থে অখিল চেষ্টাপরায়ণ আর কৃষ্ণার্থে অখিল ভোগ ত্যাগ, ইষ্টম দত্তম হুতম জপ্তম মদর্থম যত প্রথম তপ এবং ধর্মৈক মনুষ্যানাম উদ্ভব আত্মনিবেদনাম মই সঞ্জায়তে ভক্তি। এখানে বলছেন যে সে ইষ্টম, আমার ইষ্ট, ইষ্ট কি? কৃষ্ণের প্রতিবিধানই আমার ইষ্ট, এই জন্য দত্তম, যা কিছু দেবে ইনার জন্য কৃষ্ণের বিধান প্রতিবিধান দত্তম। হুতম গুরু এবং বৈষ্ণব মুখেতে তার প্রতিবিধান অর্থেতে যা কিছু এখানে প্রমাণ ইত্যাদি বলছেন এই ইত্যাদি সত্যি। জপ্তম জপ্তম মানে বলছেন সহস্র লক্ষ আদি ভগবান নাম মন্ত্র জপ, অন্তত এক লক্ষ হরিনাম আর মন্ত্র জপ, খুব শ্রদ্ধাপূর্বক মন্ত্রগুলিকে জপ করবে। রঘুনাথ দাস গোস্বামীও বলছেন ওই প্রথম শ্লোকটা কি মনে শিক্ষা, গুরৌ গোষ্ঠে গোষ্ঠালয়ে সুসুজনে ভূসুরগণে স্বমন্ত্রে স্বনাম্নি প্রজ্বন্দ্ব স্মরণে সত্তাদম্বম হিতা রতিতরাম হয়ে ভ্রাত। মন্ত্রকে উপেক্ষা করব না, গুরুপাদ পদ্ম যে মন্ত্র দিয়েছেন খুব শ্রদ্ধাপূর্বক দশ দশ বার করবার বিধি সাধারণ পক্ষে দিয়েছেন। আমাদের চৈতন্য মহাপ্রভুর সময়ে কি পরবর্তী কাল পর্যন্ত একটি মন্ত্র দিয়া হত, ওই দশাক্ষর পর্যন্ত। দশাক্ষরটা কি? বাস গোপীজন বল্লভায়, ওই আছে দশাক্ষর, ওইটা শুধু চলত। পরবর্তীকালে তারা আমাদের আচার্যরা দেখলেন যে এ বেটারা এইসবগুলি ওর মধ্যে নিষ্ঠা নিয়ে আসবে না, এর জন্য আরও ব্রহ্ম গায়ত্রী গুরু গায়ত্রী গুরু মন্ত্র, গৌর গায়ত্রী গুরু মন্ত্র গৌর মন্ত্র, আর তারপরে গোপাল মন্ত্র, আর গোপাল মন্ত্র তখন অষ্টাদশ সাক্ষর করে দিল পরবর্তীকালে। মহাপ্রভুকে ঈশ্বর কৃপা দিয়েছিলেন এটা মাত্র দশাক্ষর পরবর্তীকালে চলছে, কিন্তু গুরু বৈষ্ণবগণ আচার্যগণ দেখলেন যে এতে এদের বিশেষ মঙ্গল হবে না, আরও এদেরকে কিছু দিয়ে থাক, এই জন্য আরও পরবর্তীকালকে পারে। এই সমস্ত মন্ত্রগণকে ভগবত স্বরূপ জ্ঞান করে, এরা সম্বন্ধ জ্ঞান প্রদান করে, সবগুলি সম্বন্ধ গোপীজন বল্লভের সম্বন্ধ যতগুলি গুরু পার্বণের প্রতি যে মন্ত্র আছে ওগুলি সম্বন্ধ জ্ঞানযুক্ত, তার মধ্যে স্বরূপে এবং এই গৌর গৌর পরিকর আর কৃষ্ণ পরিকর দুটারই কৃষ্ণানন্দায় 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 হিমহি ধ্যান করি, এই জন্য চিত্তটাকে চারিদিকে থেকে দূর করে দিয়ে ওটাকে ধ্যান করি, তার রূপ গুণ লীলা ইত্যাদি চিন্তন করতে করতে ধ্যান করি, তার কাছে প্রার্থনা করি কি প্রচোদয়াত প্রকৃষ্ট রূপেতে উদিত হন। এইসবগুলি ভালোভাবে যে শ্রদ্ধাপূর্বক প্রীতিপূর্বক যদি না করা যায় মন্ত্র নিজের স্বরূপ প্রকাশ কেন করবে? মন্ত্রের মধ্যে ভগবানের মধ্যে কোনো রকম পার্থক্য নেই, কিন্তু আমরা দুর্ভাগা এইসবগুলি জিনিস না বুঝে দিয়ে মরছি শুধু বাহিরের কাজে, ওসবগুলি প্রায় নাই, ও করছে যে ওগুলি দরকার নাই, দরকার কি আছে? ও নিন্দা করবো বন্দনা করবো এই করবো এইসব, আরে এইগুলি তো আমাদের জীবন নির্বাহের জন্য এইসবগুলি ব্যবস্থা করা, আমরা এক সমাজেতে থাকবো, একটু অর্জিত হবে, একটা অমুক কার্য হবে, এগুলি তো বাহি, যাতে আমাদের জীবিকা আমাদের সমাজ এক সংরক্ষণ করে, এমন একটি সমাজ আমরা তৈরি করবো যার মধ্যে থেকে সবসময় এইগুলি অনুশীলন এবং শিক্ষা এইরকমভাবে ভাবার জন্য এইগুলি প্রস্তুত করেন। এইসবগুলি যেতে বেশ ভালোভাবে খাওয়া দাওয়া আমরা করবো, টাকা পয়সা রোজগার হবে, এই জন্য এইসবগুলি সমাজ সমিতি করা হয়, কিন্তু সব জায়গায় গড়বড় হয়ে যাচ্ছে। আমরা গুরু বৈষ্ণব কৃপাতে যাতে আমরা এর মধ্যে কোনো না পড়ে, যাগুলি সেবা আছে প্রাণ দিয়ে করবো, আর এমন সমাজ গড়াবো যাতে এই সমস্তগুলি অনুশীলন হবে, তাহলে আমাদের জীবন সফল, নাই তো কোটি কোটি জন্ম তো আমরা এই সুখী যাচ্ছি। আর মহাপ্রভুর কথা অত্যন্ত সরল, সরল হইলে শিক্ষা বুঝিয়া লইবে, আর যদি যদি একযুগে এদিকে হয় তাহলে আর কোটি জন্মে তারা বুঝবে না, কোটি জন্মে যদি করে শ্রবণ কীর্তন তবে পায় কৃষ্ণে পদে দেয়। এই জন্য বাহিরি জিনিসের দিকে বেশি টানাটানি না করে, ওই বেশি আলোচনা না করে, আমার জীবন নির্বাহের জন্য আমাদের পরিবেশ গঠনের জন্য যতটুকু প্রয়োজন ওইটা নিয়ে আমরা থাকবো, আমরা সবসময় আমাদের দুটো জগতের বহু বহু রকমের কাজ ওই নিয়ে যদি মাথা আমরা ঘামাই তাহলে একদিনও ভজন করতে পারবো, ওইগুলিকে উপকূল করে আমাদের জীবনের যে মূল জিনিস ওই দিকে আমাদের এইটা যারা করতে পারবে তারা ভজন করতে পারবে, আর যারা অন্য লোকের গুণ দোষ নিয়ে বিচার করবে ওদের পক্ষে মহা অবস্থা। এই জন্য আমরা এইসবগুলি নিয়ে আমরা ভজন করি, ক্রমশ অগ্রসর হয়ে মহাপ্রভু আমার শিক্ষা অনুধাবন করি, গুরুপাদ পদ্মের মনোভীষ্ট আমরা করি, এটাই আজ হরিমায়া হরিমায়া রচিত প্রাকৃত বস্তুতে অথবা প্রাকৃত শব্দে তে শ্রদ্ধা হইলে অনিত্য ভোগ পরিবর্তন, আমরাও কিছু একটু ডিফিসিয়েট করছি মনে হচ্ছে, আমরা লক্ষ্য করছি যে আমাদের প্রাকৃত সুবিধাটা একটু বেশি কীরকম হয়, আমার হরির ভজন হোক সকলের হরিভজন হোক এইটার দিকে না এসে বেশ সুন্দর এইসবগুলি হোক, সুন্দর ঘর বাড়ি, কিছু টাকা রাখা যাক, এই সবগুলি চেষ্টা হচ্ছে, কিন্তু ভজনের যদি চেষ্টা না হয় কিসে আমাদের ভজন হবে? এর প্ল্যান না যদি হয় তাহলে এই বলছেন যে সে ওই হরিকথাতে যদি রুচি শ্রদ্ধা না হয় তাহলে প্রাকৃত বস্তুতে বা শব্দেতে শ্রদ্ধা হতে বাধ্য, এবং তাতে কী হবে? অনিত্য ভোগগুলি পরিবর্তিত, আর অনিত্য ভোগ পরিবর্তিত হলেই যত রকমের ব্যাতে প্রাতিকূল্য ভাব সমাস। আমরা এতে একটু লক্ষ্য করছি না, এগুলি আমরা লক্ষ্য না করার জন্য সাধনারে আমার মনে হয় আমরা যত চেষ্টা করছি বেশি যে এইটা ভালো হোক সংসারের, ওইটা ভালো হোক, বেশ সুন্দর ধর্মশালা হয়ে যাক, সুন্দর ঘরগুলি হয়ে যাক, বাথরুম অ্যাটাচড হয়ে যাক, ফিক্স যোগাযোগ করে দিই, এই আমাদের সুখ সুবিধাটা বেড়ে যাচ্ছে আর অশান্তি বেড়ে যাচ্ছে। হরিকথাটা দেখো যে এখন পর্যন্ত সাত বাড়িতে যায় কেউ আসেনি, আমি একটু বসলাম তারপরে আসলাম, এইটাকে মঠ মন্দির বোধ হয় নাকি কী করা? কেন কেন এগুলি হচ্ছে? একটি লোক চিন্তা করছে, বিশেষ করে এইসবগুলি আমরা যারা আছি উপরওয়ালা আমাদের ব্যবস্থা করা, তাহলে এদেরকে কল্যাণ হবে আমারও কল্যাণ হবে, এই জন্য এগুলি বাধ্য হবে, ভোগ বাড়বে, আর ভোগ বাড়লেই অশান্তি হবে। হরিকথায় আস্থা হইলে প্রভুপাদের কথা বলছে ওই শ্লোকের, হরিকথায় আস্থা হইলে ইন্দ্রিয় ভোগ্য ব্যাপারে নির্ভরতা সুলভ হয়। এসব কথা বেশ সুন্দর কিন্তু আমাদের প্রবেশই করছে। হরিকথায় আস্থা হইলে, হরিকথাতে বিশ্বাস যদি হয়, কি বিশ্বাস বলতো? হরিকথাতে কি বিশ্বাস হবে? কি হরিকথাতে বিশ্বাস হওয়া মানে কি? হরিকথাতে আমার বিশ্বাস হলেই আমার সর্বস্ব পারমার্থিক জিনিস আমার কর্তব্য, আমার জীবন সার্থক হয়ে যাবে একটি হরিকথাতে। ক্রমে ক্রমে তার কীর্তন হবে, স্মরণ হবে, তারপরে নধা ভক্তি বলো, পঞ্চতা ভক্তি, সব কিছু এই শ্রবণের মাধ্যমে। ভগবান তো মরেন নাই, ভগবানই হচ্ছেন হরিকথা, হরিকথাই করণের মাধ্যমে তেই ভিতরে প্রবেশ করে দিয়ে আমাদের অবিলতা মার্জনা ইচ্ছাগুলি করবে, এবং নিজে ওখানে বসে যাবে আর যা করবার তিনি করে দিবে, এইটি আমাদের বিশ্বাস। আমার বিশ্বাস কি? টাকা আসলে এই ব্যবস্থা সুদৃঢ় হয়ে গেলে আমরা সুখ শান্তিতে পরে ভজন করব, এইখানে সে গর্ব হবে। হরিকথাতে হরিনামেতে আমাদের শ্রদ্ধা না হয়ে শ্রদ্ধাটা কোথায় চলে যাচ্ছে? অন্যদিকে চলে যাচ্ছে, এই সুখ সুবিধা বলে আমরা সুস্থভাবতে ভজন করি, আর হয়ে যাচ্ছে উল্টা, ব্যাস ওই দিকে চলে গিয়ে আর আর শান্তি পড়ে যাচ্ছে। এই জন্য হরিকথাতে শ্রদ্ধা, হরিনামেতে শ্রদ্ধা কিছুই না যদি থাকে আমার দৃঢ় বিশ্বাস, হরিকথাতে হরিনামেতে আমাদের জাগতিক এই জগতেরও সুবিধা হয়ে যাবে, আর সুবিধা না হলে তো আমাদের কী হয়ে গেছে? পূর্বে তো আমাদের পায়খানা টায়খানা এইসব কিছু ছিল না, টাকাও পয়সা একটাও ছিল না, কালকে কী খাওয়া হবে ওগুলি ছিল না, আমার মনে হয় যে পূর্বে শান্তি ছিল, কতগুলি আসে কত রকমে আসে। এই জন্য হরিকথায় আস্থা রাখ, এই জন্য ঘর বাড়ি ছেড়ে আমরা সব ছিল হরিনামেতে হরিকথাতে, হইলে ইন্দ্রিয় ভোগ্য ব্যাপারে নির্ভরতা শ্লথ হইবে। যদি এইটা হয় হরিকথাতে শ্রদ্ধা, তাহলে ইন্দ্রিয় ভোগ্য ব্যাপার কি আছে? ইন্দ্রিয় ভোগ্য মানে কি? ভালো থাকবো, ভালো খাবো, ভালো কাপড়, ভালো অমুক তমুক, শরীর ভালো থাকবে, তাহলে এই ব্যাপারেতে যে নির্ভরতা, এটার দ্বারা আমি সুখে থাকতে পারবো, শান্তিতে থাকতে পারবো, এইটি নির্ভরতাটা শ্লথ হবে। শ্লথ মানে কী হবে? তখন এর উপরে বিশ্বাস থাকবে না, ইন্দ্রিয় ভোগ ব্যাপারের উপরেতে টাকা পয়সা আমার পুরুষার্থ এর উপরে থাকবে না। তখন হরিনামের প্রতি, গুরু সেবা প্রতি, বৈষ্ণব সেবা প্রতি, বিশেষ করে নাম আর হরিকথা প্রথমে শ্রদ্ধা হবে। কথা প্রতি যে দিনেতে হরিকথাতে শ্রদ্ধা হবে, গুরু প্রতি শ্রদ্ধা নিজে থেকে এসে যাবে, হরিনামের প্রতি শ্রদ্ধা নিজে থেকে এসে যাবে। এই মূল হচ্ছে সবচেয়ে প্রথমে হরিকথা। বহু হরিকথা দুটি মাধ্যম, আমার থেকে শ্রেষ্ঠ যারা বৈষ্ণব আছে সত্যি সত্যি ভাবেন পারেন, তাদের মুখে হরিকথা। এমন ভাগবত আছে, ভাগবত সেজন্য সে কামি শিখতে আছে, এর মাধ্যমে তুমি আমরা হরিকথা করি। দুই ভাগবত, গ্রন্থ ভাগবত আর ভক্ত ভাগবত, এদের মুখে হরিকথা শ্রবণ করে। যদি শ্রবণ করি তাহলে ক্রমে 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 ওতে নিবিষ্ট হয়ে গেলে আর সবগুলি সব শ্লোক হয়ে গেল। অতএব এই সব বিষয়ের জন্য কোনোদিনই মন খারাপ করা উচিত নয়, বিবাদের করা উচিত। এগুলি না থাকলেও হরিভজন, থাকলেও হরিভজন হতে পারে যদি। এই জন্য আমরা পরস্পর যে বিরোধ করব, এই সাংসারিক বস্তুর জন্য নয়, যাদের এইটা ঠিক হয়ে যায় হরিকথাতে শ্রদ্ধা এসে যাবে, তখন আমাদের পারমার্থ ঠিক হবে। নচেত ওইটা হরিকথা যদি না হয় তাহলে এইসবগুলি চিত্ত চঞ্চল হওয়া আর এই সাংসারিক বিষয়ের জন্য বাদ বিবাদ মন খারাপ হওয়া, এইটা বাদ। অতএব কৃষ্ণই তোর কথা পরিত্যাগ করিয়া সর্বক্ষণ হরিকথায় নিরত থাকলেই জীবের চরম মঙ্গল। এরা অনুভূতির উপরে নির্ভর করে রূপার কথা। এক সময়তে এই আমাদের শুনেছি, গুরুদেবের মুখেতে শুনেছি নাকি কার মুখেতে শুনেছি, প্রভুপাদের শেষ জীবনে বিশৃঙ্খলা হতে লাগল। সন্ন্যাসীরা যারা প্রচারে যেত তার থেকে টাকা নিয়ে এসে, আর ম্যানেজার যে ছিলেন কুঞ্জ বিহারী বিদ্যাভূষণ, মানে বিত্ত মহারাজ পরবর্তীকালে, তো তাকে আর দিত না। প্রভুপাদের নির্দেশ ছিল যে সে প্রচার থেকে এসে সব তার কাছে জমা, আর কেউ দিত না। এসে উনাকে কী করব তারা, উনি বাড়িতে বাড়িতে গিয়ে ঘর বাড়ি করছে আর টাকা ওখানে দিয়ে দেবে, আর কিছু কিছু এখানে রাখতে তাকে দেওয়া হবে। কত রকম বিশৃঙ্খলা ইত্যাদি হতে লাগলো। সকলে মিলে শ্রীধর মহারাজকে বললো, শ্রীধর মহারাজ বাগবাজারেতে প্রভুপাদকে বলল যে সেরা সকলেই আমরাকে বলেছেন যে আমরা প্রচারে যাব না, আর টাকা পয়সা যে আসবে সেটি উনাকে না দিয়ে যদি আমরা যাইও তাহলে উনাকে না দিয়ে প্রভুপাদকে হাতে দিব, আর উনাকে দিব না অন্য লোকে দিব। তিনি পাইচারি করতে ছিলেন বাগবাজারের বারান্ডাতে। তিনি বললেন যে সে আপনাদের সকলেরই মাথা কপাল ফুরল, আপনারা এই টাকার জন্য এসেছিলেন? আরে একটি লোক ব্যবসার জন্য একটা ম্যানেজার থাকতো তাহলে 5,000 টাকা দিয়ে যায়, আসে 2,000 দিলাম, মনে করছি সে বছরেতে যদি 4,000 টাকা হয় তো 4 বাড়ছে ওকে 48,000, না হয় 50,000 ওকে দিলাম, ওটা না হয় ঘর বাড়ি কর। তোমরা কি ঘর বাড়ি করবার জন্য এসেছ, কি ওইটা দেখবার জন্য এসেছ? শেষ পর্যন্ত আপনাদের স্কুল বুদ্ধি দূর হলো না? হ্যাঁ হ্যাঁ, আপনাদের দুর্ভাগ্য। আমাদের মধ্যে এইরকম হয়ে ক্রমে ক্রমে আর ঢুকছে, এদিকে যারা জড় চিন্তা বেশি থাকবে শেষ পর্যন্ত নিজেও ভজন করবে না, অন্য লোকও ভজন করবে। এই জন্য বলছেন যে সে অতএব কৃষ্ণের কথা প্রত্যাগ করিয়া সর্বক্ষণ কৃষ্ণের কথাতে যদি থাকে, হরিকথা বলবে, হরিকথা শুনবে, হরিকথা মধ্যে সবসময় থাকবে, ওই চিন্তন করবে হরিকথা। আর একটু শ্রীমদ ভাগবতের কোনো একটি শ্লোক নিয়ে, কোনো একটি শ্লোক, যেরকম একটা শ্লোক নিল প্রণত দেহিনাং পাপকর্ষণম তৃণচুরাঙ্গম শ্রীনিকেতনম ফণিফড়ার্পিতম পেপদাম্বুজম কৃণিকুচেশুন কৃন্দহিত। একটি সাধারণ শ্লোক শ্রবণ করেছে, এখন এটাকে চিন্তন করছে, তপ কথা সাধারণভাবে এর অর্থ করলে কিছুই পাওয়া যাবে, কিছুই বিশেষ পাওয়া যাবে, কিন্তু এর মধ্যেতে যদি হরিকথা যদি শুনে থাকে, আর আমাদের জীব গোস্বামী সনাতন গোস্বামী জীব গোস্বামী আর চক্রবর্তী ঠাকুর যদি টিকাকে অনুশীলন করে, একদিন পুরা লেগে যাবে, তথাপি এর যে ভিতরে গুঢ় রহস্য সেটা ফুলা দেখা, এখানে বসে আছে লোক মনে করছে যে বসে আছে আর ওই দিন রাত ওই চিন্তা করছে আর হরিনাম। একটি শ্লোকে একটা শোনার কারণে কত চলে যায়, এরকম প্রভুপাত একটি ওই প্রথম শ্লোকটাই জন্মাদর্শ এক মাস না কতদিন একবার থেকে চার চার ঘন্টা থেকে তিন তিন ঘন্টা সমস্ত শ্রীমদ ভাগবত ওই হরিকথা শোন ফলেতে তব কথা অমৃত প্রণত দেহী নাম ভাব এত স্পষ্ট মাত্র করে না বলব সব দেশে এই সহজিয়া ও অনাধিকারের কথা বলে যেটাও তো অনুশীলন করবে না, যার অনুশীলনও করবে তারও পিছনেতে কাটি যাচ্ছে প্রণত দেহী নাম গোপীরা কৃষ্ণান্তর ধ্যান হয়ে গেছেন রাষ্ট্রস্থলে অন্তর ধ্যান হয়েছে, এরা একবারে বাউরি হয়ে গেছে পাগল উন্মাদগ্রস্ত, এমনকি অনুভাব যে আছে ব্যবিচারী ভাব 33 প্রকারের হয়, তার মধ্যে একটি হচ্ছে লীলা অনুভব। এটা কখন হয়, যখন একেবারে তে তদাত্ম হয়ে যায়, তদাত্ম মানে কি তত ওর যত রকমের ক্রিয়া মুদ্রা ভাব হৃদয় যা কিছু আছে সব তন্ময়তা, যখন যখন নিজের আর স্থিতি মানুষ আমি কোথায় আছি কি আছি আর ওইটা তদাত্ম, যেরকম হয়তো লোহাতে আগুন প্রবেশ করে দিয়ে হাত দিলে পুড়ে, তা কৃষ্ণের যাবতীয় সমস্ত ভাব ক্রিয়া অঙ্গভঙ্গি সব কিছু তারা একবারে তন্ময়তা লাভ করে, তখন তার নাম হচ্ছে লীলা অনুভব। তখন তারা নিজে থেকে কাপড় খুলিয়ে বলছে সেই গোবর্ধনকে আমি ধারণ করেছি দেখো তো কীরকম আমার ললিত গতি কীরকম হবে, বৃন্দাদেবীকে জিজ্ঞাসা করছেন তুমি কৃষ্ণকে দেখেছ ও তুমি উৎফুল্ল কেন, কোন কুন্দ পুষ্প ইত্যাদিকে দেখছে লতাকে একেবারে উপর থেকে নিচে পড়ে সব ফুল ফুল ফুটে আর ধর্মগুরু ঝাঙ্কার করতে লাগলো এই ফুল থেকে উঠল, তুমি নিশ্চিত দেখেছ যে কৃষ্ণ এই দিকে গিয়েছে, মনে হচ্ছে তিনি তোমাদেরকে স্পর্শ করে এদিক দিয়ে বলছো না কেন, খুব আনন্দের তো তুমি একবার ভরপুর এই জন্য বলছো, অস্বস্থকে বলছে এরা তো বলবে না তোমরা পুরুষ লোক তোমরা বলতে পারো এত উঁচু আছে তো বলো তো যে কৃষ্ণ কোথায়, এইরকম করতে করতে একবারে তন্ময় হয়ে গিয়ে কৃষ্ণই হয়ে গেল তারা অনুভাবে স্বরূপে তা নয়, যখন এরকম তন্ময় হয়ে গেল তখন দেখলো যে সে কৃষ্ণকে তো পাওয়া গেল না, আবার ওখান থেকে এসে তটেতে এসে জয় থেকে অতিদম কৃষ্ণের ওর মধ্যেই এসে প্রণত দেহিনাং পাপ করসানম কৃষ্ণ কাছে নিবেদন করলো আপনি শীঘ্র প্রকটিত হন না তো আমরা মারা যাব, এবং আমাদের অভয় প্রদান করুন চিরেতে, বুঝি এই কখনো হতে পারে না, মনু কৃষ্ণ এসে গেলেন আর কৃষ্ণ বলছেন এইরকমভাবে আমি পাপ কার্য করব, কোনো পরিস্ত্রী অঙ্গেতে হাত দেওয়া এটা মহাপাপ, ওদের দিকে তাকানোই মহাপাপ, আমি এরকম হতে বেদ বিরুদ্ধ কার্য তোমাদের শ্রী অঙ্গেতে আমি হাত দেবো এটা কখনো হতে পারে, তখন তারা প্রণত দেহী নাম পাপ দর্শন যারা প্রণত আছে প্রকৃষ্ট রূপেতে নত যাবতীয় জড়ভিমান সমস্ত দূর করে দিয়ে নত হয়েছেন কার? কৃষ্ণের প্রতি, ভগবানের প্রতি। একটু স্মরণ করেছে তারা, তাকে দণ্ডক প্রণতি করেছে, একটা একবার প্রণাম করেছে। আচ্ছা, একটা শ্লোক যেতে, যারা একবার কৃষ্ণকে প্রণাম করেছে তারা আর সংসারেতে একবারও যদি কেউ প্রণাম করে তাহলে আর সংসারেতে আসতে হবে। তা প্রণতে হি নাম পাপ কর্ষণম, একবার তোমার যদি কেউ নাম দেয়, একবার তোমাকে যদি দণ্ডক প্রণাম করে, একবার তোমাকে স্মরণ করে, তাহলে তাহার সমস্ত পাপ। আর তুমি সাক্ষাৎ ভারতে আমাদের সিংহেতে যদি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের পাপ হরণকারী যে হরির যে এই হাত আমাদের মস্তকে, তাহলে আমাদের আর কোনো পাপ থাকবে? আর ওই পাপ তোমার লাগবে? যদি আমাদের পাপ হয় তাহলেও ডুবে যায়। জগাই মাধাই থেকে আরম্ভ করে অজামিল পূর্বে আর সব মহাপাপী দুরাচারী, তারাও ভগবান নামস করে কৃষ্ণের প্রভাবেতে, নাম রূপ ইত্যাদি প্রভাবেতে তারা পাপ দূর হয়ে যাচ্ছে। আর তুমি আমাদের স্পর্শ করলে তোমার পাপ লাগবে? এটা কখনো প্রণত দেহ নাম পাপ কর্ষণম তৃণচারানুগম। কৃষ্ণ বলে যে যা তোমরা বলছ তা তারা ঠিক হতে পারে, তথাপি আমার এই পাপ পদ্ম তোমাদের মস্তকে দিয়ে শ্রী অঙ্গিত্যানুগম কেন? এই জন্য যে সে আমার চরণকমল অত্যন্ত কোমল, অত্যন্ত মৃদু, আর তোমাদের এই গায়ে অত্যন্ত কঠোর, কখনো নাচারাঙ্গম। তৃণ চর মানে গাভী, তৃণকে চর, আর তার অনুগামী পিছে পিছেতে তুমি তাহাদেরকে রক্ষা করবার জন্য গোপালন করতে করতে তাহাদের গরুরা কোথা পালায়? যেখানেতে গভীর কোনো গর্ত ইত্যাদি, উঁচু নিচু উবড় খাবড়, বিশেষ করে পাথর কাঁটা কুসব ওইদিকে যাচ্ছে, কিছু ওইদিকে যাচ্ছে, তো ওখানে তুমি যেতে পারো চুনাচারা অনুগম। আর আমাদের শ্রীঅঙ্গেতে তো এরকমভাবে কোনো কাঁটা কুস এইসব তো নাই, অথবা তৃণচারা অনুগম ওরা দুর্বুদ্ধিযুক্ত, কোনো বুদ্ধি নাই, বিবেক নাই, যেখানে সেখানে দৌড়ায়, তাদের পিছিয়ে যেতে পারো। আর আমাদের মস্তকে হোক শ্রী অঙ্গেতে তুমি শ্রীচরণ কমল দিবে, অতএব তোমার বাহানা এটা তৃণচারা অনুগম শ্রীনিকেতনম, তোমার পাদ পদ্ম শ্রীনিকেতন, শ্রী মানে লক্ষ্মী, তাহার নিকেতন, নিকেতন মানে ঘর ভবন, শ্রী মানে শোভা, যাবতীয় শোভার সম্পদ হচ্ছে তোমার চরণ কমল, যাকে লক্ষ্মী দেবী সবসময় কোলেতে নিয়ে গদিতে নিয়ে তিনি সবসময় পাদ সম্বাহন করেন, এক মুহূর্তের জন্য ছাড়েন না। তো লক্ষ্মী হচ্ছেন নারায়ণের, আর তুমি ব্রজেন্দ্রানন্দ, তাহার উনি তোমার পাপ পদ্মকে নিজে এইখানেতে ধারণ করতে পারেন গদিতে কোলেতে, আর আমরা গোপী, আমাদের বংশের অধিকার আছে তোমার, তুমি হচ্ছে গোপ আমি গোপী, আর তুমি পাপ পদ্মকে আমাদের শিরে রাখতে পারলে দোষ কি? যদি লক্ষ্মীকে ধারণ করতে পারেন পতিব্রতা হয়ে, আর তুমি আমাদের মস্তকেতে ধারণ করলে দোষ হবে ওখানে কেন? তখন টিকাকাররা বলছে শ্রীনিকেতনম, লক্ষ্মী দেবী যে ধারণ করেন কেন, ধারণ করবার একটি কারণ আছে। যখন বামনদেব বলি মহারাজকে ছলনা করেছেন তখন যখন মাপা টাপা হয়ে গিয়েছে, তারপর বলি মহারাজকে তিনি নাক পাশেতে বন্ধন করেছেন, ওই সময়তে প্রহ্লাদ মহারাজ ব্রহ্মা এসে বলি আরে কি দেখো তো, যার হরিনাম করে হরিনামের প্রভাবতে একটি না তারা এই ভবন্ধন থেকে ছুটকারা পেয়ে যায়, আর এই সর্বস্ব আপনাকে দিয়ে দিয়েছে, আর তুমি তোমার পাদ পদ্ম দ্বারা তোমার শরীরকে মেপে নিয়েছো, মেপে নিয়েছে মানে কি যতদূর পৃথিবী মেপেছিলেন ভগবান, ওটা কার হলো? মেপেছিলেন কার জন্য? নিজের জন্য তো। উনি বলেছেন যে তিন পাবজম ভূমি আমি যা মাপাবো ওইখানে আমার আশ্রম করে ভজন করো, ওটা আমার ভজন, এইটা আমাকে দিয়ে দেন। এখন তিন পগের মধ্যে এক পগ ওই সব পুরা পৃথিবী, দ্বিতীয় পদেতে ব্রহ্মাণ্ড থেকে নিচে থেকে সব, আর তৃতীয় কি তাহাকে মেপে নেপেন, মানে ওই শরীরটাও তাহারও হয়ে গেল। এইটি তাৎপর্য আত্মসাত, তাহাকে গ্রহণ করে নিয়ে যে এইটি শরীরটাও আমার, আর যেরকম আর সব হয়ে গেল আমার এও। আর এই সম্পূর্ণতে আত্মসমর্পণ যেখানে বলি মহারাজ করেছেন, আর তুমি নাক পাশে তাহাকে বন্ধন করেছ, আপনি তাড়াতাড়ি করে এটা খুলে বলি মহারাজ কানতে লাগবে। কেন কানছেন? একটা স্নেহ পেয়েছে যে প্রহ্লাদ মহারাজ এসেছেন, ব্রহ্মা এসেছেন, আর আমার জন্য এরা বলছে। তখন তিনি বলে আচ্ছা আচ্ছা আচ্ছা, ছেড়ে দিয়ে বলে যে তুমি বর মানো। তিনি বর মানলে প্রহ্লাদ মহারাজ তাহার দিকে একটু চোখ ঘুরিয়ে দিয়ে বলে দিলেন, বুঝিয়ে দিলেন। তখন তিনি বলেন যে সে সুতলেতে যে সেইখানেতে রাজভবনেতে আপনি সব সময় কোন গেটেতে আমি বাহার যাবো, কোন গেটেতে আসবো কিছু ঠিক নাই, আসবার সময় আর যাবার সময় যেন আপনার দর্শন পাই, কখনো ঠিক নাই যে কখন আসবো কখন যাবো, অতএব আপনি সব গেটেতে সবসময় আপনি ওইখানে বিরাজমান থাকবেন, যাতে আমি মানে ফল বল ফলে উনাকেই ফেলবেন। আর তিনি যেতে পারেন নাই বৈকুণ্ঠ জগতে। কিছুদিন হয়ে গেল, লক্ষ্মী দেখুন সে এখনও অভি আসেন নাই। তখন তিনি ব্রহ্মাকে নারদ ঋষি ওখানেতে হঠাৎ গেলেন, তার নারদ ঋষিকে জিজ্ঞাসা আমার প্রভুকে স্বামীকে দেখেছে যে কোথায়? তিনি গেলেন একটা কোনো ভক্তের জন্য, আর আমি এখন পর্যন্ত ফিরলেন। তো তোমার প্রভু তো খুব চতুর লোক, কিন্তু এখন চতুরতা ভক্ত চতুরতাতে সেটি গড়বড় হয়ে গেছে। তখন তিনি বলি মহারাজের বৃত্তান্ত বললেন যে ওনাকে ঠকতে গিয়েছেন, নিজে ঠকে গেছেন, ওইখানেতে আর আসতে পারছেন না, এক এক ক্ষণ ওনাকে প্রতীক্ষা করতে হয় যে বলি মহারাজ কথা থেকে কখন আসবে আর না তাকে দর্শন দেবার। তখন তিনি বৃদ্ধা ব্রাহ্মণীর বেশ বাদ ধারণ করে আর সেই গেলেন বলি মহারাজ। সকালবেলায় তিনি স্নান ইত্যাদি থেকে নিবৃত্ত হয়ে, ভজন থেকে নিবৃত্ত হয়ে বসেছেন রাজ দরবারেতে, তিনি দান করেন, যে আসে তাকে দান করেন। লক্ষ্মী দেবী বসে আছেন, আর সব দাতাগণকে দিয়া হয়ে গেল, শেষে দিয়ে তিনি দেখলেন যে সে একটি সুন্দরী বৃদ্ধা রমণী ওখানে, তাকে প্রণাম করলেন, আসন থেকে উঠে বললেন যে আপনি কে, আপনি কী চান, মনে যে কিছু চাইতে। তখন তিনি বলেন যে হ্যাঁ আমি এসেছি কিছু চাইতে, কিন্তু আমার ভরসা হচ্ছে না যে সে আপনি দিবেন, তা আমি তুমি যা চাইবে তাই বললেন যে তাহলে আপনি সংকল্প গ্রহণ করুন যে আমি দিব। তখন আবার তিনি চিন্তা করছে আবার ইকে তো একবার তো সংকল্প করেছে, আবার দ্বিতীয়বার সংকল্প হচ্ছে। সেই সময় তো আচ্ছা আমি সংকল্প করছি, তুমি বলো যে কী চাও। তখন সংকল্প নিয়ে নিল, বলে যে তুমি চাও। তখন তিনি এইরকম হতে আঙ্গুল ওই দারাজার উপরে আছেন দাঁড়িয়ে ইনাকে এই উঁচাই, তখন তিনি হাসতে লাগ। তখন উনি বললেন যে আচ্ছা আমি দিলাম, কিন্তু আমি যেরকম বর মাঙিয়েছি ও তা মিথ্যা না হোক, অথচ ইনাকে আমি দিয়ে দিই। এখন ইনি সর্বসমর্থ, ইনি এখন বিচার করে দুটাই রক্ষা হোক, আমারও বড় রক্ষা হোক আর এও রক্ষা হোক। তখন তিনি বলেন যে এক শরীরেতে আমি এইখানে থাকি, আর অন্য আমার প্রকাশ বিগ্রহের দ্বারা আমি। তখন থেকে লক্ষ্মী আর যে নিয়ে গেলেন বৈকুণ্ঠে আর পাঁচ পাশে ছাড়েন নাই, আবার চলে যাবে কোথাও। এই জন্য শ্রী শ্রীনিকেতন শ্রীনিকেতনম ফণফড়ার্পিতম, বুঝলে তুমি যত বলো আমি বেদের বিধিকে উল্লঙ্ঘন করে দিয়ে তোমাদের শ্রী অঙ্গেতে আমার শ্রীচরণ আমি রাখবই, মা বদনামী হবে। আর বদনামী আমি তত ভয় করি না, কিন্তু আমি ভয় করি তোমাদের হৃদয়তে আগুন লেগেছে, এই আগুনিতে আমার সুকোমল পায়ে যদি পুড়ে যায়। ফণফড়ার্পিতম, তখন গোপীরা বলছে ফণ ফণার্থী, ফণ মানে কি সর্প, সর্পকে মানে কালী, অর্পিতম তাহার উপরে যে তুমি হাজার হাজার ফণা তার মধ্যে আগুন মতন বিষ বাহার করছে আর তাকে কামড়াচ্ছে, তাতে তোমার কিছু আসে যায় না। আর আমাদের মস্তকেতে তুমি চরণটা রাখবে সুখমন, তাতে তুমি যাবে আমাদের অত দাহিকতা, ও থেকে দাসক্তি আমাদের বেশি, তুমি শুধু আমাদেরকে ঠাকা। তখন ফণার্পিতম তে পদাম্বুজম, সেই পাদ পদ্মামার মস্তকে। এরকম হতে এক একটি শ্লোকের ভিতরে এটা সংক্ষেপে আমি বললাম, এক একটি শ্লোক নিয়ে যে আমরা শ্রমণ করছি ওই সবগুলি চিন্তা করি, তাহলে এই সংসারে দুশ্চিন্তা আর এই কোথায় মায়া আমাদেরকে স্পর্শ করতে পারে। এই জন্য বলছেন যে সে শ্রদ্ধা অমৃত তথা আয়াম, এই কথা হচ্ছে অমৃত সদৃশ, ওইটি হৃদয়ের মধ্যে যদি চিন্তন করতে করতে হরে কৃষ্ণ, তাহলে বলত কত আনন্দ, কত আমরা আগিয়ে যেতে পারি। কিন্তু ওই প্রভুপাদ বলছেন যে সে দেখ, অতএব কৃষ্ণের কৃষ্ণেতর কথা প্রত্যাগ কর, কৃষ্ণেতর কথাতে আমরা লেগে আছি, হরি কথা কারো কাছে জিজ্ঞাসা করি না, কারো ওর সঙ্গে তর্ক বিতর্ক কিছু এইসব হয় না, আমার এইটা হলো না, এইটি হলো না, অমুক হলো না, ঔষধি ইত্যাদি, এই যে চব্বিশ ঘন্টা ব্যস্ত থাকাতে হরি কথা আমরা কোথায় চিন্তা করব। আমার মনে হয় পাঠে না বসতাম একটা লোক আসতো না বসতাম, আমাদের কিছু দায়িত্ব আছে যার পরবর্তীকালে এসেছে, তাহলে কিছু হরিকথা মাত্র এমন বাতাবরণ আমরা করবো, পরিবেশ গড়ে তুলব যাতে সবসময় মতটা হরিকথাময় হয়ে থাকে, অন্য ইতর কথা আসবে না, যত পরিমাণে আমরা ইতর জড় বস্তু স্থূল বস্তুকে ছাড়তে চলে যাবে ভগবানের দিকে। আমরা কীরকম হতে এই কথার মাধ্যমেতে ওগুলি ছাড়া আগে হবে না হরিকথা আগে হবে? আগে হরিকথা, তারপরে ওগুলি নিজের থেকে ছুটবে, আর এইদিকে যাদের রুচি রস নেয় বাধ্য হয়ে ওই সবগুলি আসতে, আর যাদের সেদের মধ্যে এই সবগুলি আছে কোথায় তাহাদেরকে স্পর্শ করবে মায়ার কথা, ইতর কথা, সংসারী কথা। এই জন্য বলছেন যে সে ওই ইতর কথা প্রত্যাগ করিয়া সর্বক্ষণ হরি কথায় নিরত থাকলেই জীবের চরম মঙ্গল। চরম মঙ্গল কি? চরম মঙ্গল মানে কি হবে ভাই? চরম মঙ্গল কাকে বলে? না ভগত সেবা তো এখনো হরি নাম করছে, এইটাও ভগত সেবাই। শ্রীমদ ভাগবতের চরম প্রতিপাদ্য বস্তু কি? কৈবল্যৈক, কৈবল্য মানে কি? প্রেমের কৈবল্য। প্রেমের কৈবল্য কি? গোপী প্রেম হচ্ছে প্রেম কৈবল্য। এ থেকে আর বড় শ্রীমদ ভাগবতের আর কোনো প্রতিপাদ্য বস্তু না। আরাধ্য ভগবান প্রিয় সতনে সদ্দাম বৃন্দাবনম রম্যা কাচিত উপাসনা বজুবধু বর্গে না যা কল্পনা, বজুবধু বর্গে না যা, এই তো শ্রীমদ ভাগবত একেবারে ঘোষণা। এ থেকে আর কোনো আমাদের প্রয়োজনের বস্তু নাই। এটা বলছেন কৃষ্ণ প্রেম প্রয়োজন, তা কৃষ্ণ প্রেম কি কোনো একটা গোল্লা নাকি কি কোনো নির্বিশেষ বস্তু? কৃষ্ণ প্রেম আরম্ভ হলো দাস্য থেকে, দাস্য সপ্ত আসল্য অদ্ভুত, তার মধ্যে সবচেয়ে শ্রীমতী রাধিকা দাস বৈনার সেবাটাই হচ্ছে সবচেয়ে বড়। সবাই বাসমি সবাই বাসমি ন জীবামি তয়া বিনা ইতি বিজ্ঞায় রাধে কংনায় মাম চরণান্তিকে, রঘুনাথ দাস গোস্বামীর এইটা কথা। আর কি বলছেন? পাদাব্যয় তব বিনা বরদাস্যমেব নন্নত কদাপি সময়ে কিল দেবী জাতি,